Oh, হনুমান জঙ্গলে দশটি ইন্দ্রিয় এবং মন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কিন্তু মাতৃগর্ভে ও কাণ্ডাবস্থা সে সমস্ত ইন্দ্রিয়গুলি এবং মন অমাবস্যা কালের মতো আবৃত থাকে।
Translation. When one is a youth, all the 10 senses and the mind are completely visible. However, in the mother's womb or in the boyhood state, the sense organs and the mind remain covered, just as the full moon is covered by the darkness of the dark moon night. Purport.
গর্ভাবস্থায় জুড়ে স্থূলদেহ দশ ইন্দ্রিয় এবং মন পূর্ণরূপে বিকশিত হয় না।
When a living entity is within the womb, his gross body, the 10 sense organs and the mind are not fully developed.
সেই সময় ইন্দ্রিয়ের বিষয়গুলি তাকে বিকশিত করে না।
At such a time, the objects of the senses do not disturb him.
কোন যুবক সাথে কোন যুবতী উপস্থিতি দর্শন করতে পারে, কারণ তখন তার ইন্দ্রিয়গুলি সক্রিয়।
In a dream, a young man may experience the presence of a young woman because at that time the senses are active.
কিন্তু একটি শিশু বা বালক কোন যুবতী স্বপ্ন দেখে না।
Because of undeveloped senses, a child or boy will not see a young woman in his dreams.
যৌবন অবস্থায় সত্ত্বেও ইন্দ্রিয়গুলি সক্রিয় হয় এবং কোন যুবতীর উপস্থিত না থাকলেও ইন্দ্রিয়গুলি ক্রিয়া করে এবং তার ফলে বীর্য স্খলন হতে পারে।
The senses are active in youth, even when one dreams. And although there may be no young woman present, the senses may act and there may be a seminal discharge, nocturnal emission.
সূক্ষ্ম এবং স্থূলশরীরের কার্যকলাপ নির্ভর করে সেগুলো কতভাবে বিকশিত তার উপর।
The activities of the subtle and gross bodies depend on how developed conditions are.
এই সম্পর্কে চন্দ্রের দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত।
The example of the moon is very appropriate.
অমাবস্যা রাত্রে পূর্ণ আলোকিত চাঁদ উপস্থিত থাকলেও তখনকার অবস্থার ফলে তাকে দেখা যায় না।
On a dark moon night, the full shining moon is still present, but it appears not to be present due to conditions.
এমনই জীবের ইন্দ্রিয়গুলো রয়েছে, কিন্তু সেগুলো কেবল তখনই সক্রিয় হয় যখন স্থূলদেহ এবং সূক্ষ্মদেহ বিকশিত হয়।
Similarly, the senses of the living entity are there, but they only become active when the gross body and the subtle body are
developed.
Unless the senses of the gross body are developed, they will not act on the subtle body.
তেমনি সূক্ষ্ম শরীরে যদি বাসনা না থাকে তাহলে স্থূল শরীরে তা বিকশিত হবে না।
Similarly, because of the absence of desires in the subtle body, there may be no development in the gross body.
এখানে শিল প্রভুপাদের পাঞ্জল তাৎপর্য সমাপ্ত।
Here ends Srila Prabhupada's explicit purport.
আজকে প্রসঙ্গ হচ্ছে নারদ ও রাজা প্রাচীন বৈহিক কথোপকথন।
And today's topic is talks between Narada and King Prachinavar.
আমি অনুবাদ আরেকবার করছি।
I will read the translation once again.
যৌবনে দশটি ইন্দ্রিয় এবং মন সম্পূর্ণরূপে ব্যক্ত হয়।
When one is a youth, all the 10 senses and the mind are completely visible.
কিন্তু মাতৃগর্ভে ও বাল্য অবস্থায় সেই সমস্ত ইন্দ্রিয়গুলি এবং মন অমাবস্যায় তাদের মত আবৃত থাকে।
However, in the mother's womb or in the boyhood state, the sense organs and the mind remain covered, just as the full moon is covered by the darkness of the dark moon night.
তাতে প্রাচীন মহিরাজা বলেছিলেন যে আগের যে শরীরের যে মানুষ যে আগের শরীরে কর্মফল এই জীবনে ভোগ করে তাহলে তো আগের শরীরটা বিনষ্ট হয়ে গেছে, কি করে সে ভোগ করে?
King Prachinna Bahi was wondering how, even though the gross body or the previous body ceased to exist, even then how, because of actions performed in the past body, at present how can one get the reactions or how can one continue the reactions of the previous body?
নারদগুলি তাকে এই জ্ঞানের দ্বারা আলোকিত করছেন কিভাবে এই মানুষ কর্মফল ভোগ করে।
Therefore, Narada Muni is enlightening him how humans or how living entities enjoy the reactions of their karma.
যদিও বা স্থূলদেহ নষ্ট হয়ে যায় কিন্তু তার মন বুদ্ধ অহংকারযুক্ত যে সূক্ষ্মদেহ তার বিনাশ প্রাপ্ত হয় না মৃত্যুর পরেও।
Even though the gross body gets destroyed at the time of death, the mind, intelligence and false ego, this subtle body does not get destroyed at the time of death.
তখন সেই শরীর কর্মফল অনুসারে ভোগের বাসনা অনুসারে তখন সে চুরাশি লক্ষ জমির মধ্যে ভ্রমণ যে কোনো একটিতে ভ্রমণ করতে থাকে।
At that time, according to his past activities and according to the reactions of his past karma, the living entity gets another suitable body within or amongst the 8,400,000 species of life.
এখানে আজকের শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই যতক্ষণ পর্যন্ত স্থূল শরীর বিকশিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সূক্ষ্ম শরীরে ক্রিয়াকলাপ আচ্ছন্ন থাকে।
Today's verse is describing how as long as the subtle body is not developed, the activities of the gross body remain covered.
এখন এখানে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে আজকের শ্লোকে।
There is a very very important point mentioned within today's verse.
উপহং চন্দ্রমসো যথা।
উপহং চন্দ্রমসো যথা।
মন অমাবস্যায় তাদের মতো আবৃত থাকে।
The mind stays covered like the moon is covered on a dark moon night.
এখানে একটা বিশেষ তাৎপর্য ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকা।
শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী হ্যাজ এক্সপ্লেইন্ড দ্য সিগনিফিকেন্স অফ দিস ইন হিজ কমেন্টারি।
উনি বলেছেন যে যদিও বা গর্ভ অবস্থায় অথবা শিশু অবস্থাতে তার সূক্ষ্ম শরীর আচ্ছন্ন থাকলেও তার কিছু না কিছু সক্রিয় থাকে, ঠিক যেমন চন্দ্র যখন আচ্ছন্ন থাকে অবস্থাতে তাহলে চন্দ্রের যে শেষ কলা অর্থাৎ ষষ্ঠ কলা হস্তকলা যা ক্ষীণ আলো প্রদান করছে সেটি তখনও থাকে যদিও আমরা এই চোখে দেখতে পাই না।
He mentions that even though in the mother's womb or in boyhood state, the sense organs remain covered and the mind remains covered, still because of the presence of the soul, there is some activity or there is some remains of his existence. Just like on a dark moon night, even though it is dark, still there is the sixth portion of the moon which is visible, but it is not visible with our mortal eyes.
এখানে এই পয়েন্টটা আমাদের বুঝাচ্ছে যে কৃষ্ণ চোখে ঠাকুর এই পয়েন্টের দ্বারা আমাদের বুঝাতে চাইছে যে সূক্ষ্ম যে ইন্দ্রিয় বা অহংকার সূক্ষ্ম যে মন বুদ্ধি অহংকার এটি যতই আমাদের দেহ যতই আচ্ছাদিত দেহ যত বিকশিত বা অবিকশিত থাকুক না কেন এমনকি মাতৃগর্ভে এমনকি শিশু অবস্থাতেও এমনকি যারা নানা রকমের প্রতিবন্ধী হ্যাঁ সেরকম কার্যকলাপ করতে পারে না তারাও তাদের মন বুদ্ধি অহংকার যদিও ভালোমতো প্রকাশিত হয় না বাহ্যিকভাবে কিন্তু সূক্ষ্মভাবে তার কিছু না কিছু ক্রিয়া থাকে
Because of the presence of the subtle body, even though one may be in a mother's womb, even though one may be a child, or even though one may be physically handicapped, even then, even such in such states, there is some activity of the subtle body because the subtle body is present in all of these conditions. In this verse, it is explained about the different stages of consciousness. Just as a neophyte devotee. His activities or his dealings are not completely pure. Just as the middle class devotee or the Madhyama Adhikari devotee. His dealings and his behavior is moderate or to some extent very pure and that is why he gets the ability to preach to the conditioned soul.
যারা উত্তম অধিকারী যারা সর্বত্র কৃষ্ণকে দর্শন করতে পারে সমস্ত কিছুকে ভূত এবং জঙ্গম স্থাবর সর্বত্র যারা ভগবান কৃষ্ণকে দর্শন করছে যেটা কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী পারে না তারা তাদের
And the advanced devotees, the Uttamadhikari devotees of the Lord, they see the presence of the Lord in every living entity and in every atom. And therefore, because of such elevated vision, they do not engage in preaching to such an extent.
আমাদের ভগবত ভক্তের প্রতিদিন তার ভক্ত ভগবত ভক্তের জীবনের মধ্যেও আমাদের স্তর রয়েছে নিষ্ঠিতা ভক্তি এবং অনিষ্ঠিতা ভক্তি যা বিশ্ব চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বলিতে বর্ণনা করেছে
ইন আওয়ার ডে টু ডে ডেইলি ইন আওয়ার ডে টু ডে ডিভোশনাল লাইফ ডিভোশন ইজ কনসিডার্ড টু বি নিষ্ঠিতা অ্যান্ড অনিষ্ঠিতা And this is explained in the Madhurya Kadambini of
Vishwanatha Chakravarti.
Anishtita devotee is he whose devotion has not become fixed as yet. And on this topic, Vishwanatha Chakravarti gives us six different stages. Those who are newcomers, they are very enthusiastic when they first join.
তারপরে ক্রমশ তার ভগবত ভক্তি ঘন চলনা অর্থাৎ মাঝে মাঝে খুব ঘনত্ব আর ভজন অনুসারে কখনো আবার তরলত্ব।
And the next stage is ghanatarala, which means that at times he is very very enthusiastic and intense, and at other times he is very slackened and loose.
তৃতীয় স্তরে যখন উপনীত হচ্ছে তখন বুড়ো বিকল্প, এই বুড়ো বিকল্প হচ্ছে যে সে ভগবত ভজন কিভাবে করবে, সংকল্প বিকল্প নানারকম প্ল্যান পরিকল্পনা তার মধ্যে প্রবিষ্ট হয়।
On the third stage is Vyudha Vikalpa, where whether he will go on in devotional service or not, he is always having different, he is always accepting and rejecting different theories on this matter.
চতুর্থ স্তরে যখন সে আসে তখন সে বিষয় সংগ্রাম, বিষয় সংগ্রাম।
And on the fourth stage, when he reaches, it is called Vishaya Sangata.
Vishaya Sangata হচ্ছে সে তখন তার বিষয় আসলে এগুলো এতকাল কাছে ভোগ করেছে বহু জন্ম জন্মান্তরে, এবং বর্তমানে যে সমস্ত বিষয়গুলো সংস্পর্শে তার আছে, তার সঞ্চিত আছে, সেগুলো সে কি করবে, নিজে ভোগ করবে না ভগবানকে দেবে না কি করা উচিত, তারকম তার এভাবে বিষয়ের সঙ্গে তার যুদ্ধ হয়ে যায়, কখনো সে বিষয়ের দ্বারা পরাভূত হয়, কখনো সে বিষয় থেকে মুক্ত হয়।
At this stage, the neophyte devotee, he is at a constant war within his mind in regards to his wealth. He is thinking he has accumulated this wealth from previous lifetimes, and now whether he should enjoy the results of his wealth or he should give it up for Krishna. He is always at a constant dilemma whether to go this way or that way.
পঞ্চম যে স্তর এই অনুষ্ঠিত ভক্তের, এই পঞ্চম স্তরেতে কৃষ্ণচতুর্থী ঠাকুর বলেছেন নিয়মের ক্ষমা, এবং সেই যজুবার সমস্ত তৃতীয় নিয়ম করে ভগবত ভক্তিতে ক্রমশ এগিয়ে যাওয়ার জন্য সে প্রচন্ড প্রচেষ্টা যদিও তার থাকে, কিন্তু তা সে করতে অক্ষম
হয়। The fifth stage is Niyamakshama, which means that he gets the energy or he gets the enthusiasm to go on in devotional service, but then he fails to follow the regular principles.
আর ষষ্ঠটা হচ্ছে
The sixth stage is Taranga Rangini, which means that while performing devotional service, he gets different desires for different opulences and for name, fame, adoration and distinction, profit, etc. So therefore, his devotion is like the waves of the ocean, which is up and down, up and down.
তাহলে এই বিষয়টা এই অনিশ্চিত ভক্তির মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের ক্রমশ ক্রমশ এই স্তর অতিক্রম করে একেবারে নিশ্চিত ভক্তিতে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে।
So, Vishwanath Chakravarti Thakur, by explaining these six stages of Anishthita Bhakti or insincere devotion, he is trying to tell us that we have to overcome this stage and we have to come to the stage of Nishthita Bhakti or sincere devotion to the Lord.
So, as the shloka te ei je amader adukoshito je chetonar kotha bola hoyeche.
Today's verse where it is talking about the undeveloped consciousness.
এবং সেটা একমাত্র যারা এই জগতে বদ্ধ যে তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
This is applicable for those who are covered in this material world.
কিন্তু যারা ভগবান ভক্ত,
but those who are devotees of the Lord,
তারা ক্রমশ ক্রমশ ভগবত ভক্তির উন্নত স্তরে অগ্রসর হয় এবং তাদের চেতনায় কখনো আপ এন্ড ডাউন হয় না।
They gradually advance in devotional or higher consciousness, and their consciousness do not flicker, they do not go up and down.
কখনো কখনো যদি তাদের ভগবত ভক্তিতে কিছু গন্ডগোল হয় বা পতন হয় বা কিছু বাধার সৃষ্টি হলেও তারা আবার তার ছেলে দিয়ে তারা ক্রমশ ক্রমশ ভগবত ভক্তি শুরু করতে পারে.
Even if there is some accidental fall down, or if there is a discrepancy or an impediment on the path of their devotion, they can immediately overcome that and they can restart from where they left.
যেমন ভরত মহারাজ তিনি হরির প্রতি আসক্ত হয়ে হরির ধন লাভ করল, তার পূর্ব জীবনের স্মৃতি তিনি হারিয়ে যাননি, তিনি সে পুনস্থ আশ্রমে বসে প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন আগের মতো.
Just like Bharat Maharaj, even though he was in the body of a deer, he did not forget his past life's devotional merits, and therefore he sat in the ashram of Pulaskya Rishi and he heard the Srimad Bhagavatam on a regular basis very
attentively. এবং এই মাতৃবদ্ধ গর্ভের থেকেও তিনি মায়াকে মায়াপথে ভীত হয়ে তিনি সে গর্ভটিকে দৃষ্টান্ত হতে চাননি.
Just like Shukadev Goswami, for 12 years, or in some places it is mentioned as 16 years, he had remained in the womb of his mother and he decided not to come out of the womb of his mother because he would be influenced by the illusory energy of the Lord.
উৎপাত না হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি তার মাতৃগর্ভে থেকে তার সেই
Even though he was in the womb of his mother, while he was in the womb of his mother, he was womb of his mother. His mother was kidnapped by King Indra, and King Indra wanted to kill the child after it was born because he was thinking that the child would be a greater demon.
নারদমুনি বাধা দিয়েছিল, বাধা দিয়ে তখন তাকে আশ্রমে রেখেছিল এবং সে সময় তিনি ভাগবতের কথা বর্ণনা করেছিলেন এবং সেই গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ ভাগবত শ্রবণ করেছিলেন, ফলে তার চেতনা পূর্ণ বিকশিত ছিল.
But Naradamuni stopped Indra from doing such a heinous act, and Naradamuni took her to his ashram where he taught her the science of devotional service, the Srimad Bhagavatam. And Prahlad Maharaj, remaining within the womb of his mother, he learned the science of devotional service and his consciousness became completely developed.
So, এই আজকের শ্লোকেতে এই চেতনা স্তর বা ইন্দ্রিয়ের যে বিকাশের স্তর, এই স্তরগুলো ভগবত ভক্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবত ভক্ত সর্বক্ষণ তার চিন্তাস্তরে থাকে, যেমন ভগবান বলেছেন, প্রভুকায় ভক্তের দেহ প্রকৃত প্রভু নয়, প্রভুকায় ভক্তের দেহ প্রাকৃত প্রভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়।
Just like, so these examples, they portray that the consciousness of the devotee is not covered like that of living entities who are covered by the illusory energy of the Lord. Their consciousness is fully developed even when they are in the womb of their mothers. Sri Chaitanya Mahaprabhu, in this instance, he recites a verse which says that the devotee's body is not material and devotee's body is spiritual at all the times. Today is the disappearance of who? Jayadev Goswami.
Jayadev Goswami. Priyatan Paramahamsa Maha 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 Bhagavat.
Jayadev Goswami is a Paramahamsa and Maha great devotee. He had appeared more than 300 years prior to Lord Chaitanya's appearance. He had appeared in the district of Birbhum in a village called Kendu Bilwa on the banks of the Ajaya River.
সেই অজয় নদীর তীরে তিনি ভজন সাধনে উৎসাহিত করতেন এবং সেই অজয় নদীর থেকে তিনি রাধা মাধব বিগ্রহ লাভ করেছিলেন।
He used to perform his devotional activities on the banks of the Ajaya River, and from the Ajaya River he had received his worshipable deities, Radha Krishna deities.
এবং সেখান থেকে তিনি চলে আসেন এই নবদ্বীপে এই লক্ষণ সিং লক্ষণ
And from Kendu Bilwa, he had transmigrated to this Navadvip Dham during the reign of King Lakshman Sen. At this point, King Lakshman Sen received a copy of Jayadev Goswami's Gita Govindam, in the beginning chapters of which book Jayadev Goswami had written the Dasavatara Stotram, or the description or prayers to the 10 incarnations of the Lord. When King Lakshman Sen got this book, he was overwhelmed and he wanted to know who the author was. The king, he took the disguise of an ordinary man and he searched the house of Jayadev Goswami and he entered his house. Upon the entrance of the king, Jayadev could immediately understand that the king has come to his house, and the king humbly requested Jayadev Goswami to kindly accept his invitation and become one of the poets in his court.
কিন্তু জয়দেব গোস্বামী কিশোরী সঙ্গ করতে চাননি, তিনি বিরক্তি ছিলেন। পরে তিনি বললেন যে না, আপনার রাজপ্রাসাদে আমি যাব না, বরঞ্চ আমি আপনার রাজ্য পরিত্যাগ করে চলে যাব।
But Jayadev Goswami did not want to mix with mundane royal order. And therefore Jayadev Goswami said, rather than join in your court, I would leave your kingdom and go elsewhere.
তখন রাজা তাকে অনুরোধ করলেন যে না, আপনি পরিত্যাগ করবেন না, বরঞ্চ চাপাহাটিতে আপনার জন্য আমি একটা ভালো গৃহ করে দেব, আপনি সেখানে ভজন স্মরণ করে থাকুন, এবং যদি আপনি কখনো আমাকে আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব।
The king pleaded with the Goswami and he requested, you please do not leave my kingdom, you please, I will build a cottage for you at Champahati, you remain there and you perform your devotional service, and if you ever feel or if you ever deem it fit, then you please call me and then I can come and have your audience.
তখন জয়দেব গোস্বামী সম্মত হয়ে সেখানে কিছুকাল অবস্থান করেছিলেন এবং লক্ষ্মণ সেন রাজাও তার সেখানে গিয়ে কার্যকাল লাভ করেছিল।
So, with this arrangement, Jayadev Goswami, he remained in Champahati for a while, and The king also met him at a certain point.
তারপরে সেখানে যজ্ঞের প্রস্বামী এবং তার স্ত্রী পদ্মাপতি তারা উভয়ে রাজামাধবের ভজনে নিমগ্ন ছিলেন এবং তাদের ভজনে সন্তুষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং গোলকন্দ চম্পক মণ্ডল ধারণ করে তাদের সাক্ষাৎ করে তাদেরকে বিশেষ বিশেষ ভাবে কৃপা করেছিল.
At the time while they were residing in Champahati, Jayadev Goswami and his good wife Padmavati, they were completely engaged in the devotional service of Shri Radha Madhava, and due to their devotion, Lord Sri Krishna, he appeared in the complexion of the champa flower as Sri Chaitanya Mahaprabhu, and he appeared before them.
এবং তারা তখন প্রেমে মূর্ছিত হয়ে যায় তাদের স্পর্শ করে তাদের জাগ্রত করে জাগ্রত করার পরে বললে তোমরা এখন জগন্নাথ দেবের কাছে চলে যাও পুরীতে, যেহেতু তোমাদের বাসনা ছিল জগন্নাথ দেবের সেবা করা, তাই জগন্নাথ তোমাদের আহ্বান করছে.
When they saw, when Padmavati and Jayadev saw Lord Chaitanya Mahaprabhu, they immediately lost consciousness and fainted. Lord Chaitanya touched them and he awakened them and he ordered them, you please go to Jagannath Puri because your fervent desire was to serve Lord Jagannath in Jagannath Puri. These descriptions are sometimes contradictory, or some say they are hearsay, but these are mentioned, and as they are mentioned in the books, I have narrated it to you.
গোবিন্দ রচনা করে করছিলেন, তখন একটা জায়গাতে দেখছে যে সে নায়ক কৃষ্ণ সে নায়িকার পদ স্পর্শ করবে, কিন্তু তিনি চিন্তিত হলেন যে এটা আমি দেখব কি করে. এই চিন্তা করতে 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 তখন তিনি সমুদ্র স্নানের দিকে চলে যান.
জয়দেব গোস্বামী while he was composing the Gita Govindam, at one stage the actor or Nayaka, Sri Krishna, he touches the feet of the actress, Nayika, Sri Radhika. When Jayadev Goswami came to this point of the composition, he was at a doubt. How can Lord Krishna touch the feet of Radhika? And therefore, while he was thinking about this subject, he went to the ocean to bathe.
And in that way, takhani sheshamaye, কৃষ্ণ তখন জয়দেব গোস্বামী রূপ ধারণ করে তার ঘরে প্রতিষ্ঠিত হলো এবং প্রতিষ্ঠিত হলে তখন তার স্ত্রী পদ্মাবতী বলল, তুমি তো এইমাত্র সমুদ্রে গেলে এত তাড়াতাড়ি ফিরে এলে কি করে. তখন সে ভগবান জয়দেব রূপে ভগবান বলছেন যে আমার একটা কিছু মনে পড়েছে এই শ্লোকের, সেটা আমি দেখার জন্য এসেছি.
জয়দেব গোস্বামী in the meantime when Jayadev had gone to bathe, Lord Sri Krishna, disguised in the form of Jayadev Goswami, came to the house. When Jayadev's wife Padmavati saw him, he said, "My dear husband, how is it so that you just went to bathe in the ocean and you came back so quickly?" And Krishna, in the form disguised as Jayadev, replied that actually I remembered the stanza and that's why I just came back to jot it down. So at this time Lord Sri Krishna disguised as Jayadeva, the blank space that Jayadev had left, he had written Dehi Pada Pallavam Udaram, and he left he he wrote this sanja and he vanished. A little while after this, the real Jayadev came to the house and his wife naturally was completely perplexed. She said, I do not understand who the real Jayadeva was. You were just at home a little while ago. Now I am completely confused. Who is the real
Jayadeva?
Jayadev immediately understood that Lord Sri Krishna was present here. And so he rushed to his book and he found that the incomplete stanza was completed by the Lord. And he, upon seeing this, he fainted in ecstasy. He held his wife and he said, you are so fortunate. I could not see the Lord, but you did.
তখন এরপরে আরো ঘটনা রয়েছে যে জয়দেবের একবার জগন্নাথ দেব শুনছেন তার কিছু দূরে এই গীত গোবিন্দ গান এক মালিনী গাইছিল তখন জগন্নাথ দেব সেইখানে তার ছুটে গেলেন তখন সমস্ত কাটা নানারকম কণ্ঠক গাছের এগুলো তার অঙ্গে তার পোশাকে সব লেগেছিল এবং যতক্ষণ গান হচ্ছিল ততক্ষণ সে গান শুনে খুব আনন্দ লাভ করে তারপরে আবার সিংহা শুনে ফিরে এলেন
There is a story about Jayadeva's Gita Govindam. Lord Jagannath heard at a distance that a gardener, a lady gardener, was singing the Gita Govindam while she was doing her gardening. Upon hearing the Gita Govindam from her mouth, Lord Jagannath rushed to the scene, and because he ran through the garden, the flower gardens, the thorns from the different flowers, they pricked him. And there was little cuts, and even though there was little cuts on his body, he still heard the song, and then he came back to his altar.
তারপরে রাজা যখন সিংহাসনে জগন্নাথ দেবকে দেখছেন যে তার পোশাকে নানারকম কণ্ঠে আচ্ছন্ন তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং সেবক যারা পরিচালক তারা খুব ভীত হয়ে গেলেন রাতে তখন জগন্নাথ দেব রাজাকে সত্য বলছেন যে এতে ওদের কোনো সেবকদের পূজারীদের কোনো দোষ নয় এটা আমি এক মালিনীর কাছে গান শুনছিলাম যে গোবিন্দ মুগ্ধ হয়ে এবং সেই সময় আমি এই ফিরে এসেছিলাম তখন ওই কাকাগুলো দেখেছে অতএব তোমাদের কোনো দোষ নেই কোনো অপরাধ নেই
The king, when he went to visit the Lord, he spotted that there were different thorns on the dress of the Lord. So he rebuked, he chastised the pujaris for being inattentive. But the Lord came to his dream in the night and he told the king that actually it is not the fault of his servants, but it is him who had gone out of the temple to the gardener, to the lady gardener, because he was so overwhelmed by the song. And therefore, while he was coming back, these thorns, they stuck to his dress.
নয়দেব সম্বন্ধে আরো কয়েকটা কিংবদন্তি আছে সময় খুব কম তাই আমি সেগুলো বেশি বলতে চাইছি না
There are some other stories or hearsay stories about Jayadev which I could explain but the time is short.
তো জয়দেবের অন্তিম সময়ে নানারকম মতবাদ রয়েছে কেউ কেউ বলছেন তিনি পুরীতে দেহ রেখেছিলেন শেষ জীবনে কেউ বলছেন বৃন্দাবনের শেষ জীবনে দেহ রেখেছিলেন কেউ বলছেন তিনি কেন্দ্রবৃন্দ গ্রামে তার সব গ্রামে দেহ রেখেছিলেন
There are different opinions about where he passed, where he left his body. Some say that he left his body in Jagannath Puri, some say he left his body in Vrindavan Dham, and some say he left his body in his own village, the Kendu Bilwa.
কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে তিনি শেষ জীবনে ওই পুরীতে কাটিয়েছেন।
But Srila Bhakti Siddhanta Saraswati Thakur reiterates that he spent the last days of his life in Jagannath Puri.
Jai Srila Jagannath Goswami Devatete Maha Maha Ushab Ke
Jai
Jai Srila Bhagavatam Ke
Jai
So Maharaj is Jagannath Prabhu or Abad everyone can like to speak something and or
জয় শ্রীপাদ মুরারি ভক্ত প্রভু।